তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তালার দয়ায় আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আপনাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো। আজকের অনুষ্ঠানে হামদে বারী তাআলা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আজকেও আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য ইনশা আল্লাহ তাবারক তাআলা। নবী রহমত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর হাজার বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নেবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে, আমরা বলতে পারি মাদানী চ্যানেল বাংলার শুরু থেকে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আপনারা এই অনুষ্ঠান দেখে আসছেন। এক এক সময় এক এক ইসলামী ভাই সুন্দর কিছু টপিক নিয়ে আপনাদের সামনে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, আর এর ধারাবাহিকতায় আজ দীর্ঘদিন ধরেই আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এই অনুষ্ঠান দেখে আসছি আমরা, বা আমাদেরও করার সুযোগ হচ্ছে আপনাদের সুন্দর ফিডব্যাকের মাধ্যমে, উৎসাহমূলক কিছু কথা, কিছু কল, কিছু SMS মাধ্যমে আল্লাহ তালার দয়ায় আমরা যে যেখানে আছি ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, আর তেলাওয়াতের পরে আপনাদেরকে আজকের বিষয় জানাবো ইনশা আল্লাহ তাবারক তাআলা। যেন আপনি আমি মাদানী চ্যানেলের মাধ্যমে জানতে পারি বা দেখতে পারি, বুঝতে পারি আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকে কি ইরশাদ করেছেন, এর তর্জমা কি রয়েছে। চলুন আগে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপর আজকের বিষয় জানাবো। জি, তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুদহাম্মাতান, ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। فيهما عينان نضاختان، فبأي آلاء ربكما تكذبان. فيهما فاكهة ونخل ورمان، فبأي آلاء ربكما تكذبان. فيهن خيرات حسان، فبأي آلاء ربكما تكذبان. حور مقصورات في الخيام، فبأي آلاء ربكما تكذبان. لم يطمثهن إنس قبلهم ولا جان، فبأي آلاء ربكما تكذبان. متكئين على رفرف خضر وعبقري حسان، فبأي آلاء ربكما تكذبان. تبارك اسم ربك ذي الجلال والإكرام، صدق الله العظيم.
سبحان الله. قرآن پاک ایک سورہ الرحمن। আল্লাহ তাবারক তাআলা এই সূরার মধ্যে অসংখ্য নিয়ামতের কথা বর্ণনা করেছেন, আলোচনা করেছেন, এর তর্জমা, এর তাফসির, এর শানে নজুল যদি আমরা পড়তে পারি, জানতে পারি, অধ্যয়ন করতে পারি, তবে আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি আমাদের ভালোবাসা আরও বেড়ে যাবে। আল্লাহ কি কি নিয়ামত আমাদের জন্য রেখেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং এই নিয়ামতের সঠিক ব্যবহারও যেন আমরা করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক। প্রত্যেকটা পর্বেই আমরা এমন এমন কিছু বিষয় রাখি যা আলোচনা শুনে বা আমরা আলোচনা করে অনেক কিছু শিখতে পারি এবং জানতে পারি আল্লাহ তাআলার দয়ে। আজকেও খুবই চমৎকার একটি বিষয় দর্শক আপনাদের জন্য, আর বিষয়টি হয়তোবা অনেকেরই পরিবর্তন হওয়ার মাধ্যমও হতে পারে। যেমন অনেক মানুষ অনেককে বোঝানোর জন্য, উদাহরণ দেওয়ার জন্য বিভিন্ন তথ্য পেশ করা হয় মানুষের সামনে। এমনই এক বিষয় আজকের, হাজারো মানুষ পৃথিবীতে আসছে, আবার চলে গেছে। যার যতটুকু হায়াত ছিল দুনিয়াতে, ততটুকু হায়াত পার হওয়ার পরে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক সিস্টেম তৈরি করেছেন, জন্ম হবে তো মৃত্যু হবে, মানুষ পৃথিবীতে আসবে আবার চলে যাবে, শুরু আছে তার শেষও আছে। এভাবে করে কত হাজার বাদশাহ দুনিয়াতে এসেছিল, বাদশাহি করেছে, দুনিয়া থেকে চলে গেছে। কত মুমিন পৃথিবীতে এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া বিধান অনুযায়ী চলেছে, পৃথিবী থেকে চলে গেছে। কত আউলিয়ে কেরাম পৃথিবীতে এসেছেন, তারাও চলে গেছেন। কিন্তু সকলের যাওয়াটা যেন একরকমের ছিল না, আর হয়তো ভবিষ্যতেও এই পৃথিবী ছেড়ে যাওয়াটা সবার একরকমের হবেও না। এক একজনার পৃথিবী থেকে যাওয়া, এক একজনার ইন্তেকাল, এক একজনার যাওয়াটা এক এক রকমের হবে। কেউ বা হাসতে হাসতে যাবে পৃথিবী থেকে, আবার কেউ কান্না করতে করতে যাবে। কিন্তু এই সংক্ষিপ্ত পৃথিবীতে যা কিছু অর্জন করেছে, হয়তো সে সাথে নিয়ে যাওয়ার মতো কিছু করছে, আর না হয়তো অভিশাপ হিসেবে রেখে যাবে এমন কিছু করেছে। দুইটা প্রকার এখানে যদি আমরা দেখি, আমি আমার 60 বছর, 70 বছর, 80 বছর হায়াতের মধ্যে পৃথিবীতে যা অর্জন করলাম, কারোটা সাথে যাবে কবরে সেটা তার দরকার হবে, আবার কারোটা পৃথিবীতে থেকে যাবে যেটা তার জন্য অভিশাপ হয়ে থাকবে, আরও এটার কারণে কবরে তার আযাব ভোগ করতে হবে। যে যার রেখে গেছে দর্শক শ্রোতা এক বিরান মহল রেখে গেছে, বা আমরা বলতে পারি পরিত্যক্ত ঘর। আজ ইনশাল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তোবা শুনতে আপনাদের কাছে খুবই অবাক লাগলো, বিরান মহল কোনটা আর পরিত্যক্ত ঘরই বা কোনটা। এই পরিত্যক্ত ঘর নিয়ে আজ কথা বলবো অনুষ্ঠান ইনশাল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের সাথে সুলাইমান ভাই আছেন এবং কামরুজ্জামান ভাই আছেন, তারা কোরআন ও হাদিস থেকে এই যে বিরান মহল, পরিত্যক্ত ঘর, যে ঘর নিয়ে আমাদের এত চিন্তা, এত চেতনা, এত আশা, এত আকাঙ্ক্ষা, আর এই ঘর যখন ছেড়ে চলে যায় পৃথিবী থেকে, তখন এই বিরান মহল, পরিত্যক্ত ঘর কার কাজে আসে, কোন কাজে আসে, কে দেখে, আর কিভাবে সেটা পরিচালনা হয়। অনুষ্ঠানের সাথেই থাকুন, আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয় নিয়ে আলোচনাও করবো, শুনবো, শিখবো আল্লাহ চায়। এর আগে আমরা একটি হামদে বাড়ি তালা শ্রবণ করি।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ মাহবুবে কি মাহফিল কো মাহবুব সজাতে মহবুব কি মহফিল কো মহবুব سجاتے ہیں آتے ہیں وہی جن کو میرے سرکار بناتے ہیں پر صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ. اللہ 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 مالک جل سورر یا اللہ یا اللہ تمہیں مالک جل سورر یا اللہ یا اللہ تمہیں خالق جن منبر یا اللہ یا اللہ تمہیں خالق جن منبر یا اللہ یا اللہ 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 تمی انت تمی اندی تمہار نام علیم علی تمی انت تمی اندی تمہار نام علیم علی تمہار سوتا ارد سکولی یا اللہ یا اللہ تمی انت تمی اندی خدا تمی سرب جانی تمہار سوتا ارد سکولی یا اللہ یا اللہ 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 تمہار گنگن کر سکولی چندر سورج برکھ پاتر تسبی ششک بھیجا جنیش یا اللہ یا اللہ یا اللہ یا اللہ تمہار گنگن کر سکولی خدا تمی سرب جانی تمہار چرچا کر سکولی چندر سورج برکھ توڑے تسبی شوشکو بھیجا جنیشر تسبی شوشکو بھیجا جنیشر یا اللہ یا اللہ 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 আল্লাহ 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 তোমার চর্চা প্রতিটি চর্চা প্রতিটি গড়ে বন জঙ্গল মরুভূমিতে তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে জেগের প্রতিটি ফুল ফুলে আল্লাহ আল্লাহ জেগের প্রতিটি ফুল ফলে
সুবহানাল্লাহ আল্লাহ তাবারক তাআলার প্রশংসা হামদে বারি তাআলা সকল বান্দার কাছে প্রিয় আল্লাহ তাআলার প্রশংসা করা হামদে বারি তাআলা পাঠ করা আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সময়কে আমাদের জবানকে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসার মধ্যে অতিবাহিত করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, যে বিষয় আজ আমরা নিয়েছি পরিত্যক্ত মহল বা বিরান মহল, সুলাইমান ভাই আমাদের সাথে আছে, সুলাইমান ভাই থেকে শুরু করব। কোরআনে পাকের মধ্যে এ বিষয়গুলো নিয়ে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সতর্ক করেছেন এবং নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানকে কোনো তরবিয়াত করতেন, এই বিষয়গুলো উদাহরণ দিতেন। পূর্বের জমানার বড় বড় রাজা বাদশারা তারা কী করে গেছে, তাদের বিরান মহল, তাদের পরিত্যক্ত মহলের ব্যাপারে সাহাবা একরামের সামনে বিভিন্নভাবে উদাহরণ দিতেন। অমুকে এমন ছিল, সে এমন করছে, সে যাওয়ার সময় এটা পেয়েছে বা এমন তার সাথে হয়েছে। আমরা শুনি কিছু আলোচনা সুলাইমান ভাই থেকে।
আজকের যে বিষয় নেওয়া হয়েছে পরিত্যক্ত মহল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন। দুনিয়ার জিন্দেগি, দুনিয়া বা আমরা বর্তমানে যে অবস্থানে আছি, আসলেই এটা আমাদের আসল জিন্দেগি নয়। নিগরানে সুরা খুবই সুন্দর একটি কথা বলে যে আমরা যখন স্বপ্নের মধ্যে থাকি, কেউ কখনো মনে করি না যে আমরা স্বপ্নে আছি, কিন্তু স্বপ্নে ভেঙে যাওয়ার পর আমরা তখন আফসোস করি যে ইস, স্বপ্নটা অনেক ভালো ছিল, কিন্তু তখন কিন্তু চাইলেও ওই স্বপ্নের জগতে আর যাওয়া যায় না। আর স্বপ্নগুলো অনেক মজারও হয়ে থাকে, স্বপ্নে অনেকেই দেখে আমি মিষ্টি খাচ্ছি,
অনেকে দেখে ভালো লাগে মানুষের,
হ্যাঁ অনেকের ভালো লাগে, কিন্তু আসলেই স্বপ্নটা কিছুক্ষণের জন্য, এরপরে ভেঙে যায়। তো নিগ্রহটা খুবই সুন্দর উদাহরণ দেয় যে দুনিয়াটা আসলেই আমরা এখন বর্তমানে সত্যিকারের জিন্দিগিতে নাই, বর্তমানে আমরা আছি যে স্বপ্নের জগতে, কিন্তু আমরা এটা এখন অনুভূতি করতে পারছি না, আমাদের এখন অনুভব হচ্ছে না। যখন কবরে যাওয়ার জন্য আমাদের চক্ষুটা বন্ধ হবে, হাকিকতে তখন আমাদের চক্ষুটা খুলবে। তখন আমরা বুঝতে পারবো যে আসলেই এই জিন্দিগিটা ছিল একটা স্বপ্নের জিন্দিগি,
স্বপ্নের।
তখন আমরা বুঝবো যে আমরা বর্তমানে কবরে যাওয়ার পর যে এখন আমরা সত্যিকারের হাকিকতে জিন্দিগির মধ্যে আসতে পারলাম।
এর আগে যে
এর আগে যেটা ছিল
ধোকার জিন্দিগি,
এটা ধোকার জিন্দিগি ছিল, এটা স্বপ্ন ছিল একটা। তো যাই হোক, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগণিত জায়গায় এ ব্যাপারে সতর্ক করেছেন। যেমন 27তম পারা সূরা হাদিদ এর 20নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন যে জেনে রেখো, দুনিয়ার জিন্দগি তো নয়, কিন্তু এই জিন্দগিটা হচ্ছে খেলাধুলা, সাজসজ্জা এবং তোমাদের পরস্পরের মধ্যে গর্ব প্রদর্শন করা এবং সম্পদ সন্তান সন্ততিকে নিয়ে একই অপরের চেয়ে অধিক চাওয়া মাত্র। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে মুফতি কাসেম সাহেব দামাত বরকাতুল আরিয়া এই আয়াতের তাফসির করেছেন খুবই সুন্দরভাবে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার জিন্দগি এটা একটা উদাহরণ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন।
জি,
সর্বপ্রথম বললেন দুনিয়ার জিন্দগিটা ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, খেলাধুলা মাত্র। আর এই খেলাধুলা এটা একজন যিনি জ্ঞানী মানুষ যে বুঝে তার জন্য বোঝা একদম সহজ। খেলাধুলা এটা একটি ছোটদের কাজ,
ছোটদের কাজ,
যা কিনা যতক্ষণ খেলাধুলা করবেন ততক্ষণই ভালো লাগবে, এরপর আপনার কোনো ফায়দা আসবে না। তো বললেন ঠিক দুনিয়ার জিন্দগি এটা হচ্ছে খেলার জিন্দগি, মানেই হচ্ছে এই দুনিয়াটা আসলে আপনাকে কোনো ফায়দা দিতে পারবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়াল। প্রথমত দুইটা হচ্ছে যে খেলাধুলা এবং এটা হচ্ছে শিশুদের কাজ, আর এরপরে বললেন জীবন হচ্ছে সৌন্দর্য, আর বললেন সৌন্দর্য বা সাজসজ্জা যেটা দুনিয়ার জিন্দগি এটা হচ্ছে একটি মহিলার কাজ, মহিলাদের কাজ সুন্দর হওয়া, সাজসজ্জা করা। তো এটা শুধুমাত্র মহিলাদের কাজ, একজন বুদ্ধিমানের কাজ এটা হতে পারে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়া হচ্ছে পরস্পর গর্ব করা, অহংকার করা, একই অপরের সাথে কার চেয়ে কে ভালো হবে এর প্রতিযোগিতা করা, এটাই হচ্ছে দুনিয়ার জিন্দগি। এছাড়া দুনিয়ার মধ্যে আর কোনো কিছু নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে এটা বুঝিয়ে দিয়েছেন। আর এর মানে হচ্ছে আমরা যেন দুনিয়াটাকে খুব বড় মনে না করি, দুনিয়াটাকে চিরস্থায়ী মনে না করি,
মনে না করি।
দুনিয়ার একটা চিত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এরপরে যদি দেখি আমরা অপর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার যারা ইমানদার বান্দা আছো, আমরা আলহামদুলিল্লাহ মুসলমান আছি, আমাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিচ্ছেন। এর মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিচ্ছেনই ইমানদারদের জন্য।
জি জি জি,
আমরা যারা মুসলমান, কাফির যারা এদেরকে ছেড়ে দিয়েছেন, কাফিরের কথা এখানে উল্লেখ করে নাই, মুনাফিকের কথা এখানে উল্লেখ করে নাই, মুমিন যারা ইমানদার যারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা তুলহিকুম আমওয়ালুকুম, হে আমার ইমানদার বান্দারা খবরদার, তোমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই ফরমান বলে দিচ্ছেন, তোমাদেরকে যেন ধ্বংস না করে, তোমাদের যেন ঢুকাই না ফেলায়, কি আমওয়ালুকুম, তোমাদের দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি, আং যিকরিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে। আর যারা এইগুলোর মধ্যে পড়ে যাবে, সম্পদের মধ্যে, সন্তান সন্ততির মধ্যে পড়ে যাবে, বললেন ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, মনে রাখবে যারা এগুলো করবে অবশ্যই অবশ্যই তারা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে।
আল্লাহ,
এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এগুলোতে যদি কেউ পড়ে, আর দুনিয়াতে দেখবেন আমরা সবাই বলি সন্তান সন্ততির জন্য বা সম্পদের কারণেই সবকিছু করি, তো যদি একজন ইমানদার বান্দা হয় সে যখন সম্পদের জন্য যাবে কারো কাছে, সম্পদ সে নিজের জন্য পরিবারের জন্য কামাই করবে, অর্জন করবে, তখন সে চিন্তা করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতে রাজি আছে কিনা, যদি এটা হারাম হয়, এটা সুদ হয়, এটা ঘুষ হয়, যদি এটা মানুষ থেকে না হকভাবে নেওয়া হয়, তাহলে যে একজন মুমিন ইমানদার বান্দা সে এটা থেকে দূরে চলে আসবে। যদি তার সন্তান তাকে আল্লাহর জিকিরের দিকে ডাকে তাহলে সে সন্তানের জন্য খুশি, আর যদি সেই সন্তান তাকে দুনিয়ার দিকে বিমুখ করে, দুনিয়ার প্রতি তাকে মহাব্বত ভালোবাসা তার বৃদ্ধি করে, নামাজ রোজা এগুলো ছেড়ে দেয়, কেউ আছে যে স্ত্রী সন্তানের জন্য বলে আমার হারাম কামাইতে হচ্ছে কি করব, কেউ তো মানে না, সেজন্য আমি করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না একজন ইমানদারের সিফত গুণ এটা হতে পারে না। অপর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল মাতা উদ্দুনিয়া কলিল, দুনিয়ার জিন্দিগি এটা হচ্ছে
দুনিয়াটা খুবই
খুবই সংক্ষিপ্ত, কুল মাতা উদ্দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা, আপনি আমার ইমানদার বান্দাদেরকে বলে দেন আখিরাত এটা যারা মুত্তাকি বান্দা আছে তারা যেন এটা শ্রবণ করে, তারা যেন এটা জানে, খায়রুল লিমানিত্তাকা দুনিয়া থেকে অনেক উত্তম, অনেক উত্তম, অনেক উত্তম।
যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের পাকের মধ্যে উদাহরণ দিয়েছেন যে দুনিয়াটা খুবই সংকীর্ণ, খুবই খুবই সংক্ষিপ্ত, এখানে বরত্ব বলতে কিছুই নেই, আখেরাত এর তুলনায় অনেক মহান, অনেক বড়। তো সেখানে পৃথিবীতে পাহাড়, নদ, নদী, কত কিছু আমরা দেখি, আমাদের কাছে এটা অনেক বড় মনে হয় পৃথিবীতে, দুনিয়াতে। কিন্তু আল্লাহ বলছেন এ দুনিয়া কিছুই না, যেটার লোভ লালসায় তোমরা পড়ে আছো, যেটার ভালোবাসায় তোমরা নিজেকে ধ্বংস করে দিছো, এই পৃথিবীটাকে তোমরা অনেক বড় করে দেখো, এটা আসলে এত বড় কিছু নয়। আল্লাহ এখানে কলিল বলছেন, একদম সংক্ষিপ্ত, সংকীর্ণ। তো সেখানে আমরা এই সংক্ষিপ্ত জিনিসের জন্য পিছনে লেগে আছি, আর আল্লাহ তাআলা যেটাকে মহান বলেছেন সেটার আশা আমরা কাজ করি না। যেমন সূরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াত সম্ভবত আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করছেন না কি, আমি তোমাদেরকে এজন্য সৃষ্টি করেছি,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল,
জি, তোমাদের হায়াত এবং মৌত দিয়ে পরীক্ষা করলাম তোমাদের মধ্যে উত্তম আমল কার, উত্তম আমল কার তোমাদের মধ্যে। আল্লাহ তাবারক তাআলা একদিকে সুলাইমান ভাই সেখানে বললেন আয়াতে কারিমাগুলো আমরা শুনলাম যে দুনিয়া সম্পদ, ধন সম্পদ এবং সন্তান সন্ততি এমন কোনো কিছু যেন আমাদেরকে ধোকায় ফেলতে না পারে, অপরদিকে আল্লাহ তাবারক তাআলা আবার এও ইরশাদ করেছেন কি আমি তোমাদের হায়াত এবং মৌত দিয়ে এটা পরীক্ষা করব যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি ভালো উত্তম আমল কে নিয়ে আসতে পারে আমার কাছে।
জাকির ভাই আরেকটা জিনিস দেখেন, আল্লাহ তাআলা আবার ঈমানদার যারা তাদেরকে কত সুন্দর সান্ত্বনা দিচ্ছেন, যে আসলে আমরা যদি দেখি দুনিয়ার দিকে বর্তমানে তাকাই,
জি,
যারা নামাজ থেকে, যারা আল্লাহর থেকে গাফিল, বিশেষ করে যদি আমরা দেখি দুনিয়াবি দিক থেকে তারা অনেক সম্পদশালী, কিন্তু তারা কিন্তু দুনিয়াবি দিক থেকে অনেক বড় চেয়ার পায়, যারা নামাজ কালাম পড়তেছে না, আলেম ওলামা যারা তাদেরকে নিয়ে মশকারা করে, তারা দেখবেন বড় জায়গায় বড় চেয়ার পাচ্ছে, তারা দুনিয়াতে সম্মানিত হচ্ছে, তাদের জন্য দুনিয়াটা অনেক সুন্দর মনে হচ্ছে। প্রায় সময় অনেক যারা নামাজ কালাম পড়ে এদেরও মনটা ছোট থাকে, হ্যাঁ এরা তো নাফরমানি করছে আবার অনেক বড়, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা শ্রবণ করো শোনো, জুইনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, তোমাদের এখানে টেনশন করে কিছু নাই, যারা কাফির, যারা আল্লাহর গাফিল থেকে, যারা হ্যাঁ অমুসলিম, যারা যারা অমুসলিম, যারা আল্লাহর জিকির থেকে গাফিল, যারা আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে যারা আছে, বললেন জুইনা লিল্লাযীনা, আমি তাদের জন্য দুনিয়াটাকে সুসজ্জিত করেছি, আমি তাদের জন্য দুনিয়াটাকে সুন্দর করেছি, তাদের কাছে দুনিয়াটা সৌন্দর্য লাগা এটা অস্বাভাবিক কিছু না। এবং বললেন ওয়াস খরুনা মিনাল্লাযীনা আমানু, এবং যারা অমুসলিম, বর্তমানে আমরা দেখি যে আলেম ওলামাদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে বিভিন্নভাবে ট্রল করা হয়, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলা হয় যে ইসলামের মধ্যে এরকম কষ্ট আছে, এই আছে, এমন আছে, তেমন আছে, বললেন ওয়াস খরুনা মিনাল্লাযীনা আমানু, তোমরা যারা মুমিন বান্দা আছো মনে রাখবে, ও মুসলিম যারা তারা অবশ্যই দুনিয়াতে তোমাদের, যারা ইমানদার তোমাদেরকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে, এখানে তোমাদের মন ছোট করা,
মন ছোট করার কিছুই নেই, তাদের এই হাসি ঠাট্টা বা তাদের বিদ্রুপে কিছুই আসে যায় না, তাদের জন্য দুনিয়াটাকে বানানো হয়েছে আপনার
সুন্দর,
সুন্দর বানানো হয়েছে, আরাম আয়েশের জায়গা বানানো হয়েছে। আর এটা কোরআনেরই কথা, আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করছেন কি মুমিনের জন্য দুনিয়াটা হবে জেলখানা, যদি মুমিনের জন্য জেলখানা হয় তবে এর বিপরীত কি হতে পারে, যারা মুমিন না তাদের জন্য আরাম আয়েশের জায়গা এটা। আবার আরেকভাবে যদি দেখি, মুমিনের জন্য জেলখানা দুনিয়া, মুমিনের জন্য জেলখানা দুনিয়া, আখেরাত তাদের জন্য
জান্নাত,
জান্নাত আখেরাতে তাদের জন্য জান্নাত। আর ওই জান্নাতের উল্টা দিকে যদি দেখি, যারা দুনিয়াতেই জান্নাত অর্জন করতে চেয়েছে, আপনারা হয়তো বারবার শুনেছেন কি জান্নাতের নমুনা, জান্নাতের বর্ণনা যখন কিতাবাদির মধ্যে পড়লো, সেই বাদশাহ সে দুনিয়াতে জান্নাত বানাতে চেয়েছিল, জান্নাত বানানোর কাজও শুরু করেছিল, কয়েকশো বছর পর্যন্ত সে জান্নাত নির্মাণও করেছে, হাজার হাজার সৈন্য লাগিয়েছে সে জান্নাত বানানোর জন্য, যখন সব কিছু কমপ্লিট হয়ে গেল, দুনিয়াতে জান্নাত বানিয়েছে, সে জান্নাতে প্রবেশ করার পূর্বেই আজরাইল তার কাছে চলে আসছে, জান্নাতে প্রবেশ করতে পারেনি, সেই সময়টুকু সে পায়নি। তো এই দুনিয়াটা তাদের জন্য হতে পারে জান্নাতের মতো, কিন্তু তাদের আখেরাত বরবাদ হয়ে গেছে। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, তাদের জন্য আখেরাতে রয়েছে সুমহান মর্যাদা। আমরা কামরুজ্জামান ভাইয়ের কাছে আসি, কিছু আলোচনা তার থেকে শুনে এরপর একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবাম ইনশাআল্লাহ তাআলা। জি
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, আমরা দীর্ঘক্ষণ যাব আলোচনা শুনছিলাম দুনিয়ার ধোঁকা, দুনিয়ার রীতি রেওয়াজ বা দুনিয়া আমাদেরকে কীভাবে ধোঁকায় পতিত করেছে। তো যাই হোক, কিছু আয়াতে কারিমা আমরা ইতিপূর্বে শুনেছি, আমিও একটি আয়াতে কারিমা যুক্ত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম এর 32 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়াল্লাহু ওয়ালাদ্দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইত্তাকুন আফালা তাআকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াত আমরা হয়তো এক একভাবে এক এক দিকে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে দুনিয়া একটি খেল তামাশার জায়গা, আর আখিরাতের গড় যারা মুত্তাকিন, যারা আল্লাহ পাকের প্রতি ভরসা রাখে, যারা মুমিনে কামিল, তাদের জন্য আখিরাতের ঘর হচ্ছে উত্তম ঘর, অতি উত্তম ঘর। খয়রুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খয়র শব্দটা ব্যবহার করেছে, ইসমে তাফজিলের মধ্যে ব্যবহার হয়, যারা আপনি গ্রামার জানেন, অধিক উত্তম। একটা হয় না যে উত্তম, আর একটা হচ্ছে অতি উত্তম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য আখিরাতের ঘর রেখেছেন, প্রস্তুত করেছেন অতি উত্তম ঘর। আর হাদিসে পাকে তো এমন এসেছে যে জান্নাতের নিয়ামত এমন হবে যে কোনো কান তা কখনো শুনেনি, কোনো চোখ কখনো তা দেখেনি। এত সৌন্দর্যের আলোচনা বিভিন্ন হাদিসে পাকের মধ্যে এসেছে। যাই হোক, আজকে আমাদের প্রসঙ্গ হচ্ছে দুনিয়া নিয়ে, অর্থাৎ বিরান মহল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন, আফালা তাআকিলুন, তোমরা কি জ্ঞান রাখো না, তোমরা কি বুঝো না, তোমরা কি জানো না, বুঝবে না? আসলে একটা বিষয় হচ্ছে, আমরা সকলে স্বাভাবিক নলেজের ক্ষেত্রে আমরা সকলে জানি যে দুনিয়াটা হচ্ছে একটি ক্ষণস্থায়ী জীবন, বা এখানে আমরা বেশি দিন থাকতে পারবো না, অবস্থান করতে পারবো না, আমাদেরকে চলে যেতে হবে। এই যে বেসিক কথাগুলো, আমি মনে করি কোনো মুসলমান এটা অবিশ্বাস করে না
জি,
যে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে বা এটা ক্ষণস্থায়ী দুনিয়া। এই যে কিছু বেসিকলি কথা সকলে জানে, মানে বিশ্বাস করে, তবে হ্যাঁ, অলসতার কারণে, অর্থাৎ দুনিয়ার চাকচিক্যতে বিভোর হওয়ার কারণে, দুনিয়ার রূপ লালসায় মগ্ন হওয়ার কারণে হয়তো সে কেয়ারফুল হচ্ছে না, অর্থাৎ ওইদিকে সে সতর্ক হচ্ছে না। আল্লাহ পাক তো বারবার ইরশাদ করছেন, আফালা তাআকিলুন, তোমরা কি জানো না, বুঝবে না, আলা, তোমরা সাবধান হয়ে যাও। এমন একাধিক আয়াতে কারিমা আল্লাহ পাক আখেরাতের চিন্তা করার জন্য ইরশাদ করেছেন, কিন্তু আমরা সতর্ক হচ্ছি না। কেন হচ্ছি না? আমাদের খেয়াল ওইদিকে নেই, আমাদের চিন্তা চেতনা ওইদিকে নেই, আমাদের চিন্তা চেতনা আছে দুনিয়ার চাকচিক্যের দিকে। তো যাই হোক, এই দুনিয়াটা আমরা দুনিয়া দুনিয়া করি, কিন্তু আমরা আসলে যদি দুনিয়ার এর শাব্দিক অর্থ আমরা একটু লক্ষ্য করি, দুনিয়া এর শাব্দিক অর্থই হচ্ছে নিকটবর্তী। দুনিয়াকে দুনিয়া এজন্যই বলা হয় কারণ দুনিয়া আখেরাতের তুলনায় খুবই নিকটবর্তী,
খুবই কাছে।
যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইত্তারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার, যে কিয়ামত অতি নিকটে, যে অতি নিকটে, ইত্তারাবা, ইত্তারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার, যে ইত্তারাবা হচ্ছে কি আপনার নিকটবর্তী। একটি বিষয় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর পূর্বেই ইত্তারাবাতিস সাআতু শব্দ ব্যবহার করেছে, কিয়ামত নিকটবর্তী। এখন 1400 বছর অতিবাহিত হয়ে গিয়েছে অলরেডি, এখন আর কত বছর আসবে আল্লাহ পাকই ভালো জানেন। এখন এই যে ইকতারাবাতি সাআতু, কিয়ামত নিকটে, আর দুনিয়াকে দুনিয়া এজন্য বলা হয় আখিরাতের তুলনায় দুনিয়া খুবই নিকটে। তো যাই হোক, আমরা দুনিয়া দুনিয়া করে, কিন্তু দুনিয়া কি আমাদের আছে?
এখানে উদাহরণটা কি নিতে পারি আমরা, যে আখিরাতের তুলনায় দুনিয়া খুবই নিকটে? যদি আমরা হাত বাড়াই তবে হয়তো বা দুনিয়ার সবকিছু পেয়ে যাব, কিন্তু আখেরাতটা তো সহজে পাওয়া যাচ্ছে না। তাই দুনিয়ার পিছনে না ঘুরে যদি আখেরাতের পিছনে ঘুরি, তবে হয়তো বা আখেরাত দূরে থাকলেও পেয়ে যাব, আর এর আগে আমরা দুনিয়াও পেয়ে যাব।
আসলে আপনি যে একটি দিক উল্লেখ করেছেন, এটিও নেওয়া যায়, সমস্যা নেই। তো এটিও আমাদের একটি নেওয়া যাবে, সমস্যা নাই। তো আমরা আমাদের প্রসঙ্গ হচ্ছে যে দুনিয়া নিকটবর্তী হওয়া, বা দুনিয়া আমরা লোভ লালসার মধ্যে মগ্ন হয়ে আছি। একটি বিষয় হচ্ছে, আমি চিন্তা করি যে আমি ব্যাংক ব্যালেন্স সব কিছু আমি অর্জন করেছি, সব কিছু জমা করেছি, তো এগুলো আমার হয়তো উপকারে আসবে। যে কোরআনে পাকের একাধিক আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে যে তোমাদের ধন সম্পদে কোনো কিছু তোমাদের কাজে আসবে না, তোমাদের জন্য ধ্বংস রয়েছে। তো তবে তিনটি বিষয় একজন মানুষ নিজে বলে দাবি করতে পারে হাদিসে পাকের ভাষা অনুযায়ী, যে আমরা বলি না যে এটি আমার, ওটি আমার, ঘর আমার, বাড়ি আমার, জমি আমার, সবকিছু আমার, কিন্তু আমার শব্দটা তিন ক্ষেত্রে প্রযোজ্য হবে, এই তিন ক্ষেত্র ব্যতীত এটা বোকামি হবে। হাদিসে পাকের ভাষায় আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইয়াকুল ইবনু আদম মালি মালি ক্বাল ওয়া হাল্লাকা ইয়া ইবনু আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফা আফনাইতা আও লাবিসতা ফা আবলাইতা আও তাসাদদাকতা ফা আমদাইতা। নবীকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন যে ইবনু আদম তথা মানব সম্প্রদায় আমাদের আমাদের কথা ইরশাদ করছেন, যে মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার মাল, আমার মাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন যে তার মাল কিভাবে, তার কোনো মালই নেই, তার কোনো সম্পত্তি নেই, তবে তিনটি জিনিস তার সম্পদ, তিনটি বিষয় তার মাল। নাম্বার এক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন, মা আকালতা ফা আফনাইতা, যা তুমি আহার করেছো এটা তোমার হবে, তোমার দাবি করা তোমার জন্য প্রযোজ্য, তুমি খেয়ে নিয়েছো, তুমি তোমার কাজে ব্যয় হয়েছে, এটাই হচ্ছে তোমার সম্পদ। নাম্বার দুই হচ্ছে আও লাবিস্তা, যা তুমি পরিধান করেছ। উদাহরণস্বরূপ এখন আমার গায়ে একটি পাঞ্জাবি আছে, এখন চাইলে পাঞ্জাবি আর কি আমার থেকে কেউ নিতে পারবে না, এটা আমি ব্যবহার করব, বা নষ্ট হওয়ার আগ পর্যন্ত কাউকে না দিলে আমি ব্যবহার করতে পারবো, এটা আমার আমার আয়ত্তাধীন, বা আমার
যেটা আমি পরে নিয়েছি বা যেটা পড়ছি, যেটা ব্যবহার করছি।
আর নাম্বার তিন হচ্ছে আও তাসাদদাকতা ফা আমদাইতা, যা তুমি সদকা করেছো, যা তুমি আল্লাহ পাকের রাস্তায় দান করেছো, এই তিনটি বিষয় হচ্ছে তোমার সম্পদ। আর যে তুমি ব্যাংকে এত টাকা জমা করেছো, তুমি অমুক সম্পত্তি নিয়েছো, অমুক জায়গা নিয়েছো, আছে, কিন্তু এগুলো তোমার আওতাধীন নয়, তুমি আজ চলে যাবে, তোমার হাত থেকে বিদায় নিয়ে যাবে,
নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে ওটা অন্য কারো থাকবে না, দাবিদার হয়ে যাবে ওটা।
জি অবশ্যই। তো প্রসঙ্গ যেহেতু আজকে আমাদের বিরান মহল, আলহামদুলিল্লাহ আমাদের শেখের তরিকাত আমির আহলে সুন্নাতের একটি রিসালা রয়েছে ব্যাপারে, বিরান মহল ব্যাপারে, আমি চাইবো যদি আপনার সময় থাকে বিস্তারিত ঘটনা আমি
ইনশাআল্লাহ তাআলা শুনবো আপনার থেকে।
জি অবশ্যই,
বিস্তারিত ঘটনা আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাবো, নুরুল আমিন ভাই থেকে আমরা নাত শুনবো। আর আজকের যে বিষয় আমরা নিয়েছি, বিরান মহল বা পরিত্যক্ত মহল, গ্রামে গঞ্জে প্রায় জায়গাতেই কিছু মহল এখনো পড়ে আছে, রাজা বাদশাহদের মহল বা বিরান মহলগুলো। আমি কয়েকটাতে বাংলাদেশের কয়েক জেলাতেই, যেহেতু মাদানী কাফলার সফর বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যাওয়া হয়েছে, এমন মহলগুলো আমি নিজ চোখে দেখেছি, হাজার বছর পুরানো কিছু বিল্ডিং বাড়ি এখনো পাওয়া যায়। ওখানে গেলে অটোমেটিকলি মাথার মধ্যে এক চিন্তা ভাবনা আসে, এই বাড়ি, এই মহল, এই বিল্ডিং কার ছিল, কোথায় সেই লোকগুলো আজ, যাদের দেখা নাই, সাক্ষাৎ নেই। মানেন আর না মানেন, আপনারাও হয়তো বা চিনেন, দেখছেন এমন বাড়িগুলো, যে পরিত্যক্ত বাড়িগুলো জানালাতে গাছ হয়ে গেছে, আর সেই গাছ আবার মারাও গিয়েছে, আবার দরজার মধ্যে যে দরজাগুলো ছিল এর মধ্যে গাছ হয়েছিল, গাছগুলো বড় হয়ে ফের মারাও গেছে, এমনও আছে। এবং বিল্ডিংয়ের ভিতরে ঢোকার মতো পরিস্থিতি নেই, এমন পরিত্যক্ত হয়ে আছে। তো এই এই বাড়িতেও তো কেউ বসবাস করতো, এই বাড়িতেও কেউ থাকতো, এই বাড়িতেও কেউ আরাম করতো, আর এই বাড়িতে বসেই কেউ বা কেউ রাজত্ব চালাতো, আজ তারা কোথায়, আজ ওই সকল লোকের নাম কি, নামটাও হয়তো স্মৃতির পাতা থেকে মুছে গেছে এতদিনে, জানি না আমরা কার বাড়ি কোথায়, কে ছিল এখানে, বাস বছরের পর বছর এই বিরান মহল, এই পরিত্যক্ত মহল আমাদের সামনে আমরা দেখছি, কিন্তু এ থেকে শিক্ষা গ্রহণ আমরা করছি না। শুনবো এ বিষয়ে আরও কথা ইনশাআল্লাহ তালা, আগে কালাম শুনে নিন, নূর আমিন ব্যক্তি নাতে রাসূল মকবুল আমাদেরকে শুনিয়ে দিন।
মন চায় যেতে মদিনা, দেখবো সোনার মদিনা, মন চায় যেতে মদিনা, দেখবো সোনার মদিনা, একই দিন আমিও যাব, ডাকলে শহে মদিনা, একই দিন আমিও যাব, ডাকলে শহে মদিনা, چار جیتے مدینہ دیکھو سنار مدینہ چار جیتے مدینہ دیکھو سنار مدینہ آمی ایک گوری دکھی کی بابے جب مدینہ آمی ایک گوری دکھی کی بابے جب مدینہ پریو نبیر کرونائی ایک دن جب مدینہ پریو نبیر کرونائی ایک دن جب مدینہ منچائی جیتے مدینہ دیکھو سنار مدینہ منچائی جیتے مدینہ دیکھو سنار مدینہ تمہاروی بیروہ کدی امی کانی را تو سندر تمی سنار مدینہ جانی نکو تو سندر تمی سنار مدینہ منچائی جیتے مدینہ دیکھو سنار مدینہ منچائی جیتے مدینہ دیکھو سنار مدینہ تمہارو دلی بانی تے رگے شفا یا رسول اللہ یا حبیب اللہ تمہار دھلو بالی تے روگیر شفا روچے چے کھوتو پوتو پوبی پیتے رو مدینہ کو تو پوتو پوبی تیرو تمی دھولی مدینہ منچائی جیتے مدینہ دیکھو سنار مدینہ منچائی جیتے مدینہ دیکھو سنار مدینہ حاجی دیر کفے نا دیکھے منا مار جائے چھوٹے حاجی کہ من مار جائے چھوٹے حاجی دیر قبیلہ دیکھے من جایا مار چھوٹے اس رو با বয়ে যায় আমার তোমার ধনে মদিনা অশ্রু বয়ে যায় আমার তোমার ধনে মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা।
আমিন আমিন আমিন। আল্লাহ তাবারক ও তাআলা সচক্ষে মদিনাতুল মুনাওয়ারা দেখার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শহর দেখার, রওজার সামনে দাঁড়িয়ে আদবের সাথে সালাম দেওয়ার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আমরা আলোচনাও শুনছিলাম, কালামও শুনছিলাম, কিছু কল আছে আপনাদের, দর্শকের কিছু কল আছে, কলগুলো আমরা শুনি, এরপরে আলোচনায় ফিরবি ইনশাআল্লাহ। তাহলে জি, কল শুনিয়ে দিই।
চট্টগ্রাম আঙ্গরের বলছিলাম, একটা গজল শুনতে চাই। প্রতিশীতল হাওয়া মদিনারি,
প্রতিশীতল হাওয়া মদিনারি, সাথে থাকুন, শোনাবো, পরবর্তী কল দাও।
আমি কামরুজ্জামান সিরাজগঞ্জ থেকে বলছি। আমি বাংলাদেশের সুবল দেখছি, আমার খুব ভালো লাগে, আমি এখনো দেখি, এখনো অনুষ্ঠান চলছে জাকির ভাইয়ের ইতে, খুব ভালো লাগে। আমাদের দেখে আমরা, আমার পরিবার, আমরা অনেকে উপকৃত হচ্ছি, অনেক কিছু জানতে পারছি। আল্লাহ আপনার আমাদের দোয়া করে আমরা জানি ভালোভাবে সকলে জানতে পারি, আমল করতে পারি। আমরা মহান আল্লাহকে দোয়া করি, আল্লাহ আমাদের ছেলের মানতে পারেন, আমরা সবাই মানুষ জানি অন্তর্ভুক্ত হই এবং জানতে পারি।
আল্লাহ তালা ভালো রাখুক কামরুজ্জামান ভাইকে, আল্লাহ তালা সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, আশা রাখি এভাবে। সবসময় মাদানী চ্যানেল দেখলে আল্লাহ চাই অনেক কিছু শেখার, আমল করার, জানার, বোঝার অনেক এক বড় মাধ্যম মাদানী চ্যানেল। আল্লাহ তালা আমাদের সবাইকেই মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দিক। পরবর্তী কল দেন।
আমি নামবা কোন জিয়ল, আমি কি গলা শুনতে যাই যে হাসি রকি চ্যানেলা,
মাশাআল্লাহ, শোনাবো, সাথে থাকো, পরবর্তী কল।
আমার নাম আব্দুল কাদের জনি, চাপাইনড়া বলছি। আপনাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠান গুলো ভালো লাগে, অনুষ্ঠানটি খুব সুন্দর,
মাশাআল্লাহ, সাথে থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারাকাতাহ, পরবর্তী কল।
আমার নাম নাইম, কিশোরগঞ্জ থেকে।
আমার মধ্যে অনেক পরিবর্তন আছে, মাদানী চ্যানেল দেখার পরে আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা সকল দর্শককে ভালো রাখুক, আপনাকেও ভালো রাখুক, ভালো থাকেন, সবসময় দোয়া করি, মাদানী চ্যানেলের সাথেই থাকেন, অনুষ্ঠানগুলো দেখেন, শিখেন, আমল করেন, নিজের আখেরাতকে সুন্দর করেন। মাদানী চ্যানেলই পারে আপনার আমার জীবনকে পরিবর্তন করে দিতে, মাদানী চ্যানেল পারে আমাকে আপনাকে সঠিক পথ দেখাতে, মাদানী চ্যানেল পারে আপনার আমার পরিবারকে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। দর্শক, আলোচনা শুনছিলাম পরিত্যক্ত মহল নিয়ে। পরিত্যক্ত মহল যদি আমরা প্র্যাকটিক্যাল কেউ দেখতে চাই, তবে গ্রামগঞ্জে এখনও এমন কিছু বাড়ি পড়ে আছে, কোনোটা রাজার বাড়ি নামে পরিচিত, কোনোটা বাদশার বাড়ি নামে পরিচিত, কোনোটা পুরান বাড়ি নামে পরিচিত, কোনোটা জমিদার বাড়ি নামে পরিচিত, হয়তোবা এই পরিচিত নামগুলো আপনার এলাকাতেও আছে। আমি বরিশালে দেখেছি, নাটোরে দেখেছি, আমি দিনাজপুরে দেখেছি, নারায়ণগঞ্জে দেখেছি, মুন্সিগঞ্জে দেখেছি, এরপরে এটা আমি হবিগঞ্জে দেখে আসছি, চট্টগ্রামে দেখেছি, এরপরে আরও কত জেলাতে যে দেখেছি আমি। যখনই যে জেলাতে যাওয়া হয়, হয়তো মাদানী চ্যানেলের কাজে বা মাদানী কাফালাতে বা দাওয়াত ইসলামীর কোনো কাজে, তো সেখানে ইবরাত, শিক্ষা অর্জন করার জায়গা, যদি কোনো ব্যক্তি চায় তো সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারে নিজের জন্য। হয়তোবা আমার এমন মহল নেই, যাই আছে, আমিও এই ব্যক্তির মতো একদিন চলে যাব আর আমার এই পরিত্যক্ত বাড়িটা থেকে যাবে। যেই বাড়িগুলোর নাম আমি বললাম, যেই মহলগুলোর নাম আমি বললাম, ওই মহলে যারা বসবাস করছে তাদের হাড়গোড় আজ পাওয়া যাবে না, কিন্তু তাদের রেখে যাওয়া সেই বাড়ি স্মৃতি আমাদের জন্য শিক্ষা, যে আমি যেভাবে চলে গেলাম তোমাদেরকেও এভাবে আসতে হবে। নামাজের আহকামের মধ্যেও কেবলা শাইখা তরিকা তামির এলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এই বিষয়গুলো তুলে ধরেছেন। যখন কোনো একজন ব্যক্তি মারা যায় আর সবাই মিলে আমরা তাকে যখন কবরস্থ করার জন্য কবরের দিকে নিয়ে যাই, ওই লাশ তখন বলতে থাকে, আজ আমাকে তোমরা কাঁধে করে কবরে রাখার জন্য নিয়ে যাচ্ছ, হে ভাই আমার পরে তোমরাও আসবে একে একে করে, আমার মতো এই পথে আসতে হবে তোমাদেরকে, আমি কিছু নিয়ে আসতে পারলাম না, কিছু করে যেতে পারলাম না, কিন্তু তোমরা সাবধান হয়ে যাও, আমার থেকে শিক্ষা গ্রহণ করো, তোমরা কিছু করে তারপরে কবরে আসো। ওই বিরান মহলগুলো, পরিত্যক্ত মহলগুলো আমাদেরকে অনেক কিছু শিখায়, অনেক গোপন তথ্য আমাদেরকে দেয়, আমলের দিক থেকে, আখেরাতের দিক থেকে, আমাদের সংশোধনের দিক থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। সুলাইমান ভাই আরো কিছু আলোচনা।
আপনার সাথে মিল রেখে একটি ঘটনা আরজ করব। এক ব্যক্তির সাথে
জি
সাইয়েদিনা খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় ঘটনা এটি। তো খিজির আলাইহিসসালামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি আমাকে এমন একটি ঘটনা শোনান যেটা আপনার কাছে অনেক ইব্রতনাক, অনেক শিক্ষণীয় মনে হয়েছে। তখন খিজির আলাইহিসসালাম বললেন যে একটা বিষয় আমার কাছে খুব অভাব লেগেছে, যার সারমর্ম আমি আরজ করছি। বললেন যে আমি একবার এক জায়গা দিয়ে যাচ্ছিলাম, তো জায়গাটা মরুভূমি ছিল, শুধু বালু আর বালু, এখানে পানির কোনো সন্ধান ছিল না।
আচ্ছা,
তো আমি যাওয়ার সময় ওইখানে একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি পানির কোনো ব্যবস্থা আছে কিনা। সে বলল যে এটা তো মরুভূমি, এখানে কোনো পানির ব্যবস্থা
নেই,
সম্ভবই না। বলেন আমি 500 বছর পর আবার ওই জায়গা দিয়ে অতিক্রম করলাম, দেখলাম যে জায়গাটা আগে ছিল বালুর মরুভূমি, এই জায়গাটা এখন বালুর কোনো চিহ্নই নাই। 500 বছর পর যখন আমি জায়গা দিয়ে অতিক্রম করছি, দেখতেছি শুধু পানি আর পানি, সাগর আর সাগর। তো এখানে যখন জেলেরা মাছ ধরছে, আমি জিজ্ঞেস করলাম যে এখানে তো আগে বালু ছিল
জি,
বা এখানে অনেক বড় পুরাতন মরুভূমি ছিল, এটা কোথায়? তখন লোকেরা বলতেছে কি বলেন, আমরা বাপদাদা থেকে শুনে আসছি এখানে অনেক বড় নদী, পানি আর পানি, এখানে তো বালুর কোনো সন্ধানই নাই, অসম্ভবের কথা। তো ইনি চলে গেলেন। বলেন আমি 500 বছর পর আবার এই জায়গা দিয়ে অতিক্রম করলাম, দেখলাম এই জায়গাতে পানি বলতে কিছু নেই, শুধু জঙ্গল আর জঙ্গল।
আচ্ছা,
তো ইনি বললেন যে আমি জঙ্গলে যারা কাঠ কাটার জন্য আসলো, কাঠারি যারা আছে, তাদেরকে জিজ্ঞেস করলাম এখানে না আগে পানি ছিল, নদী ছিল, এগুলো কোথায়? তারাও একই জবাব দিল, উত্তর দিল যে কি বলেন, আমরা তো বাপদাদা সবার থেকে শুনলাম যে এখানে জঙ্গল আর জঙ্গল, এখানে পানি আসবে কোথেকে? ইনি বলেন আমি চলে গেলাম, আবার 500 বছর পর আবার আসলাম, দেখলাম যেটা জঙ্গল আর জঙ্গল ছিল এটা এখন জঙ্গল নাই, বাজার মার্কেট রাজধানী হিসাবে পরিণত, এটা এখানে যে জঙ্গল ছিল মনে হবে না দেখে। আমি আবার শহরের লোকদেরকে জিজ্ঞেস করলাম এখানে যে আগে জঙ্গল ছিল এটা এখন কোথায়? তখন মানুষ একই উত্তর দিচ্ছে, কি বলেন, আমরা বাপদাদা থেকে শুনে আসছি এটা রাজধানী, এটা শহর, এখানে আবার জঙ্গল হবে কোথেকে? বললেন ফির 500 বছর পর আবার আমি এই জায়গা দিয়ে অতিক্রম করলাম, দেখলাম প্রথম যেরকম আমি মরুভূমি অবস্থায় দেখলাম আবার সেই মরুভূমি। অর্থাৎ এই ঘটনা থেকে বোঝাতে চাচ্ছে যে আসলে দুনিয়ার এই অবস্থাটা, উনি বললেন যে আমার এই ঘটনাটা খুব অবাক লেগেছে, আসলে দুনিয়াটা কেমন, দুনিয়াটা কি আছে দুনিয়ার মধ্যে, সবকিছু আজকে আছে তো কালকে নাই, আমরা জায়গা সম্পদ নিয়ে অনেক ঝগড়াঝাটি করি, আসলে দুনিয়াটা এরকম কিছুই না। মুমিন যারা তাদেরকে তো আল্লাহ তাআলা দুনিয়া তাদের থেকে ক্রয় করে নিয়েছে, দুনিয়া তাদের কাছে দাম নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছে তাদের জান, আনফুসাহুম তাদের জান। আচ্ছা, আপনার জান যদি ক্রয় করে নেওয়া হয় তাহলে বলেন আপনার এর এখানে কোনো চাওয়া পাওয়া আছে?
রাইট,
নাই। এখানে আপনার কোনো বড় সম্পদশালী হওয়ার আশা করা আকাঙ্ক্ষার একটা বোকামি, কারণ আপনার জান একজন মুমিন যিনি তার জান তো আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছে। আচ্ছা, ক্রয়ের বদলা কি রেখেছে? ও আমওয়ালাহুম, এটাও বললেন তাদের সম্পদ আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছে। তো আলহামদুলিল্লাহ সম্পদ ক্রয় করে নিয়েছে, আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ যারা মুমিন তারা সম্পদ পেলেও আল্লাহর রাস্তায় সদকা করে,
খরচ,
আবার খরচ করার পর এটা আবার মনে করে না যে আমি দিয়েছি, এটাই মুমিনের সিফত হবে যে দুনিয়া সম্পদ এরা আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ সম্পদ আল্লাহ নিচ্ছে, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো বললেন বি আন্না লাহুমুল জান্নাহ, ক্রয়ের যে ইওয়াজ দেওয়া হয়েছে, হ্যাঁ প্রতিদান, আপনার যারা আরবি কিতাব পড়েছে বা কুদুরি শরীফ, হেদায়ত শরীফ এগুলো হচ্ছে মাসআলার জগতের কিতাব, খুবই বিখ্যাত কিতাব। এখানে আছে বাই করা, মানে ক্রয় বিক্রয়ের একটা শর্ত হচ্ছে আপনার ইউয়াস কিছু দিতে হবে, এর বদলা আপনাকে অবশ্যই দিতে হবে, আপনি নিয়েছেন এটা দিতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জানকে ক্রয় করেছে, এর বদলা কি দিয়েছেন, ইউয়াস কি দিয়েছে, বললেন বি আন্না লাহুমুল জান্নাত, আমি আমার বান্দার জন্য জান্নাত রেখে দিয়েছি। আর এই জন্যই আপনি যদি দেখেন সাইয়েদনা হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার ব্যাপারে, এখন তো বর্তমানে হয়তো আমরা নতুন অনেকেই আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ আমরা দেখেছি দুনিয়ার এটা সিস্টেম যে মানুষ দেশকে সমাজকে পরিচালনা করার জন্য তার একটা পদ একটা হাসিল হয়, অর্জন হয়, তার একটা পদ সে অর্জন করতে পারে। তো ঠিক আমরা জানি সাইয়েদনা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার ব্যাপারে যদি আমরা দেখি যে ইনি পুরো রাষ্ট্র পরিচালনা করেছেন, আমিরুল মুমিনিন ছিলেন, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার ব্যাপারে দেখেন উনিও দেশ পরিচালনা করেছেন, উনিও চেয়ার পেয়েছেন, উনিও মানুষের খেদমতের ব্যবস্থা পেয়েছেন। আমাদের আর ওনাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা যদি চেয়ার পাই, আমরা যদি সমাজের একটা পদোন্নতি পাই, পদ পাই, আমার আগের ঘর ছিল টিনের, পদ পাওয়ার পর ঘর হয়ে যায় বিল্ডিং, আমার পদ পাওয়ার আগে ঘর ছিল একতলা, পদ পাওয়ার পর ঘর হয়ে যায় পাঁচতলা, আমার পদ পাওয়ার পর আগে ছিল সামান্য গাড়ি, পদ পাওয়ার পর আমার গাড়ি হয়ে যায় চারটা পাঁচটা, পদ পাওয়ার আগে আমি ছিলাম লক্ষ টাকার মালিক, পদ পাওয়ার পর আমি হয়ে যাই কোটিপতি। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দেখেন, ইনার একজন গোলাম উনি বললেন আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলাম, গিয়ে দেখতেছি উনি মসুরির ডাল খাবার খাচ্ছে, মসুরির ডাল খাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কুল্লু ইয়াউমিন আদাসুন, প্রত্যেক দিন, কুল্লু ইয়াউমিন প্রত্যেক দিন মসুরির ডাল, এটা আবার কেমন খাবার, এত সামান্যতম খাবার।
গোলাম সাক্ষ্য দিচ্ছে প্রতিদিন দেখতাম আমিরুল মুমিন মসুরির ডাল,
মসুরির ডাল খাচ্ছে। তো ইনার স্ত্রী যিনি ছিলেন রাদিয়াল্লাহু তাআলা ইনি বললেন যে বাজা তো আমু মাউলাকা আমিরুল মুমিনিন, অর্থাৎ তোমার মনিব আমিরুল মুমিনিন এর এটি খাবার। তো দেখেন আল্লাহ তাআলার
আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী, তারা নিজের জীবনকে কিভাবে অতিবাহিত করতেন, অর্থাৎ ক্ষমতা হোক, বড় অর্থ সম্পদ হোক, যাই কিছু হোক না কেন, তারপরে তাদের জীবনীটা এভাবেই অতিবাহিত করতেন যে আমার এই পরিত্যক্ত মহল আমার কোনো কাজে আসবে না, অর্থাৎ আমার দুনিয়াটা আমার কোনো কাজে আসবে না, আখেরাতই আমার জন্য যথেষ্ট, আখেরাতকে আমার সুন্দর করতে হবে।
দুইজন আল্লাহর নেককার বান্দা ছিল, দুইজন, একজন আপনার একটু দুনিয়ামুখী ছিল, হ্যাঁ, আর একজন নেক আমল করতো, অনেক নেককার ছিল। তো যিনি নেককার ছিল ওনার সাথে, ওনার বন্ধু যিনি ছিল ওর সাথে সাক্ষাৎ হয়েছে, উনি তো দুনিয়াদারি অনেক কি করছে, টাকা ধন সম্পদ সব কিছু অর্জন করছে, আর উনি শুধুমাত্র আল্লাহর ইবাদত করছে। উনি ওনাকে ওয়াজ নসিহত করতে গিয়ে বললেন, আচ্ছা বন্ধু আমাকে একটা কথার উত্তর দিন, আপনি দুনিয়া উপার্জন করছেন আজকে কয় বছর যাব? বলছে আমি যখন থেকে বোঝার সময় হয়েছে তখন থেকে আজ পর্যন্ত আমি শুধু দুনিয়া দুনিয়া করছি। বলছে আচ্ছা আপনি যে দুনিয়ার আপনার যে আকাঙ্ক্ষা ছিল এটা পরিপূর্ণভাবে অর্জন করতে পারছেন? বলতেছে চেষ্টা দিন না 24 ঘন্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আমার যে আশা আকাঙ্ক্ষা ছিল এটা অর্জন করতে পারিনি। যিনি নেককার ওয়ালি ছিলেন ইনি বললেন, দেখেন ভাই আপনি সামান্যতম দুনিয়াটা পাওয়ার জন্য এত কষ্ট করতেছেন, এত ত্যাগ দিচ্ছেন, পরিশ্রম করছেন, আপনার নিজেরই বাসন যে আপনি দুনিয়া অর্জন করতে পারেন নাই, আচ্ছা আপনি কেমন বোকা মানুষ, আপনি কেমন জেহেন নিয়ে বসে আছেন, দুনিয়া অর্জনের জন্য এত কষ্ট করলেন পান নাই, আবার আপনি স্বপ্ন দেখতেছেন যে আমি মারা গেলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে, এটা তো অনেক বড় বোকামি, আপনি দুনিয়া পাওয়ার জন্য এত কষ্ট করার পর দুনিয়া অর্জন করতে পারেন নাই, আবার চিন্তা করতেছেন আখেরাত জান্নাত এত বড় কিছু আপনি এমনি অর্জন করে ফেলবেন, দুনিয়াতে খাবেন, খাও দাও, ফুর্তি করো, মরলে জান্নাতে চলে যাও, এটা আবার কেমন হতে পারে? দুনিয়া অর্জন করতে পারেন নাই, আখেরাতের জন্য আপনাকে কতটুকু কষ্ট করার দরকার আবার চিন্তা করেন। আসলে আল্লাহর বলিদের চিন্তা
ভাবনা এমনই,
ভাবনা কেমন চিন্তা করেন।
আমরা যদি একটা উদাহরণ দিতে যাই যে দুনিয়া অর্জন করার ক্ষেত্রে, উদাহরণস্বরূপ আমি যাচ্ছে পথ অতিক্রম করার জন্য, পথ দিয়ে যাচ্ছি, তো ছায়া, মানুষের ছায়া হয় না, ছায়া আমার সামনে আছে, তো আমি ছায়াকে যদি সামনে রেখে সারাদিন হাঁটি তো আমি ওই ছায়াকে কখনো
অতিক্রম
করতে পারবো না। কারণ দুনিয়ার উদাহরণটা এমন দেওয়া হচ্ছে, আমি যতই দুনিয়াকে চাইবো, দুনিয়াকে অর্জন করতে চাইবো, দৌড়াবো, কিন্তু আমার দৌড়ানো শেষ হবে না, আমার দুনিয়া অর্জন করা শেষ হবে না, আপনি দেখুন, নিজেই দেখুন, আপনি হয়তো প্রত্যক্ষদর্শী হবেন। আমাদের সমাজেও আছে যাদের মোটামুটি তারা চলতে পারে, মধ্যবিত্ত পরিবার যাকে আমরা বলি, তারা অনায়াসে দিন অতিবাহিত করতে পারে, তারা চলতে পারে। তো তাদের টার্গেট থাকে যে আমরা এখন আমার একটি ব্যবসা আছে আর একটি ব্যবসা দেবো, বা এখন আরেকটি ব্যবসা আছে আর একটি ব্যবসা দেবো, একটা গাড়ি কিনেছে আর একটি গাড়ি কিনবে, একটি বাড়ি বানিয়েছে আর একটি বাড়ি, মানে তার এম থাকে, তার টার্গেট থাকে বাড়ানো, বাড়াবে 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 বাড়াবে, পরিশেষে সে অনেক টাকার মালিক হয়ে যায়। কিন্তু তার চাহিদা কিন্তু শেষ হয় না,
শেষ হয় না।
যারা কোটি টাকার মালিক তাদেরকে আপনি গিয়ে দেখুন, তারাও কিন্তু তাদের টাকা আরো কিভাবে বাড়াবে তারা সে চিন্তা চেতনে আছে, কিভাবে বাড়াবে, তাদের বাড়ানোটা শেষ হচ্ছে না।
ইভেন আপনি যদি প্রশ্ন করেন জাকির ভাই, দুনিয়ার সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় যে ধনী তাকে গিয়ে জিজ্ঞেস করেন, তার কিন্তু ঘুম নাই, কেন জানেন?
তার
শান্তি নাই, কেন? কারণ আমার এক নম্বর দুনিয়াতে, আমি পৃথিবীতে এক নম্বর আছে, এটা আমাকে ধরে রাখতে হবে। তার এই ধরে রাখার জন্য কিন্তু
লোভ আসলে মানুষকে তার আখেরাতকে কিভাবে নষ্ট করে দেয়, লোভ লালসা। যে সুলাইমান ভাই যেটা যুক্তি দিলেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী ব্যক্তিকেও যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোন হালতে আছেন, এক তো হৃদয়ের প্রশান্তি নেই তার কাছে, দ্বিতীয়ত ওই যে হিংসা বিদ্বেষ লোভ লালসা, আমি যে পৃথিবীর মধ্যে এক নম্বরে আছি এটা যেন আমার থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে, আমার উপরে আমার আগে যেন কেউ বাড়তে না পারে, এটা একটা লোভ মানুষের চাহিদা যেন না যায়। অর্থাৎ যতই টাকা লা হোক না কেন, যতই অর্থ সম্পদ হোক না কেন, যদি হৃদয়ের প্রশান্তি না থাকে, তবে হৃদয়ের প্রশান্তি না থাকলে সেই ব্যক্তি আর এত অর্থ সম্পদ দিয়ে কি করবে?
আপনি যদি বালু হাত দিয়ে নেন, যতই বালু নেন, বালুটা
কতক্ষণ থাকবে হাতে?
থাকবে,
থাকে না, বালু থাকে না।
তো দুনিয়ার উদাহরণ দেওয়া হয়েছে, এটা বালুর নেই। আপনি যতই দুনিয়াটাকে গুছাতে যাবেন আস্তে আস্তে আপনার ফাঁক দিয়ে এগুলো পড়ে যাবে।
ওই একটা ঘটনা আমির আলী সুন্নাত মাকতাবুল মদিনা একটি রিসালার মধ্যে আছে না, দুনিয়া মধুর মতো, এক লোক লোককে পিছন থেকে আপনার বাগে দৌড়াচ্ছে ধরার জন্য, সে সামনে যেতে যেতে দেখলো একটা গাছের উপরে মধু মৌচাক আছে, মধু আছে। তো সে যখন ওই উপরে উঠলো, নিচে একটা গর্ত আছে, এখানে সাপ আছে, উপরে মধু আছে, ফোঁটা ফোঁটা মধু পড়ছে, এ হাত পাতে এক ফোঁটা মধু পরে এটা আবার চুষতেছে, আর যেই ডালটা ধরে আছে ওই ডালটা একটা সাদা একটা কালো ইঁদুরে কাটতেছে, অর্থাৎ দিন আর রাতকে উদাহরণ দিয়েছেন। আর ওই গর্ত, গর্তের মধ্যে একটা সাপ আছে, এটাকে কবরকে বোঝানো হয়েছে, আর পিছন থেকে যে ধাওয়া করছে এটা তার হায়াতকে বোঝানো হয়েছে, আর ওই মধুর চাকটাকে দুনিয়াকে বোঝানো হয়েছে। অর্থাৎ ওই এক ফোঁটা মধু পরে হাতের তালুতে সেটা দিয়ে জিব্বা দিয়ে চাটে, আর এইটা স্বাদের জন্য সাদার কালো ইঁদুর দিন আর রাত তার হায়াতকে কাটতেছে, তার দিন শেষ হচ্ছে, এটার কোনো চিন্তাভাবনা তার মাথায় নেই। অবশেষে হায়াত শেষ হয়ে যায়, ধাপ করে সে ওই গর্তের মধ্যে পড়ে, সাপেও খায় বাঘেও খায়, তার দুনিয়াও শেষ হয়ে যায়, আখেরাতও সুন্দর হয় না, সব কিছু ধ্বংস হয়ে যায়। তো আমাদের চিন্তা করা উচিত আমি কোন পথে আছি আর কোনভাবে আছি। আমরা নুরুল আমিন ভাইয়ের কাছে আসবো, কিছু অনুরোধের কালাম ছিল দর্শকের, এগুলো শুনে কামরুজ্জামান ভাই থেকে শেষ কিছু আলোচনা আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি নুরুল আমিন ভাই, অনুরোধের কালামগুলো শুনিয়ে দিন।
অতি শীতল হাওয়া মদিনারী, অতি শীতল হাওয়া মদিনারী, সুর ভীত হাওয়া মদিনারী, মনে চাও খোদা মদিনারে, মনে চাও, মনে চাও, মনে চাও খোদা মদিনারে, দেখাও ওলি গলি মদিনারে, দেখাও গলি খোদা মদিনারে, অতি শীতল হাওয়া মদিনারে, আরিটিয়া নাই পাই
শানাই কেন সৈতাম সোনার মদিনা কেন সৈতামার টিয়ানাই ফশানাই কেন সৈতাম সোনার মদিনা কেন সৈতাম মনে হতে যাইবার নাই কিন্তু টিয়া ফশানাই মনে হতে যাইবার নাই কিন্তু টিয়া ফশানাই মনে হর ফকির মতো ওরাল মারিতা আরে টিয়ানাই ফশানাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আই যদি হইতাম আকাশর তারা সাই তাকতাম মদিনায় মনোয়ারা আই যদি হইতাম আকাশর তারা সাই তাকতাম মদিনায় মনোয়ারা সুখ ফাগাই সাই থাকতাম স্বপ্ন পিরাইতাম আরে টিয়ানাই ফশানাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বললো হেসে নবী হলে বলো মুরে হাদের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বললো হেসে হানবী হলে বড় মোরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তফা আদেশ দিলেন মুস্তফা দয়া করলেন তার খোদা পাতর করলো জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুন। জি কামরুজ্জামান ভাই, দেখতে দেখতে সময় আমাদের শেষের দিকে।
জি অবশ্যই, অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের দুনিয়াবী সময় একদিন শেষ হয়ে যাবে,
একদিন শেষ হয়ে যাবে।
তো যাই হোক, আজ বিষয় নেওয়া হয়েছে বিরান মহল। তো আমাদের শাইখের তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া উনি একটি রিসালা লিখেছেন বিরান মহল নামে। তো ওই বিরান মহলে একটি হাদিস পাক এসেছে, কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন। তো যাওয়ার সময় একটি সুন্দর অট্টালিকা, চাকচিক্যে মনোরম, মনোমুগ্ধকর একটি ভবন, একটি দালান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন যে এটি কার, বলে ইয়া রাসূলুল্লাহ উমুক আনসারি, উমুক আনসারির বাড়ি হচ্ছে এটি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন। তো ওই আনসারের সাহাবি যে ছিল বাড়ির মালিক, সে আসলো, এসে নবীজিকে সালাম দিলেন, নবী করিম সাল্লাম উত্তর দিলেন না, আবারও সালাম দিলেন, আবারও উত্তর দিলেন না, বারবারই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তো যখন সে বুঝতে পারলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রতি অসন্তুষ্ট, আমার প্রতি রাগ হয়েছে, এখন আমাকে কারণ জিজ্ঞাসা করতে হবে, তো আশেপাশে যে সকল সাহাবায়ে কেরাম ছিল তাদের জিজ্ঞাসা করলো, হে সাহাবীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রতি অসন্তুষ্ট আছেন, খুদার কসমে আমি দেখতে পাচ্ছি। তো সাহাবায়ে কেরাম আরজ করলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য হয়তো রাগ করে আছেন যে তোমার এই চাকচিকে ভবনটি, তোমার সুন্দর ভবনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো অপছন্দ করেছে। তো এক কথা শোনার পরে ওই সাহাবি তার ঘরে চলে গেলেন, ঘরে গিয়ে তার এই ভবনটি একেবারে ধ্বংস করে দিলেন, অর্থাৎ এই ভবনটি তিনি শেষ করে দিলেন, ভেঙে দিলেন। তিনি চিন্তা করলেন যে ভবনের কারণে, যে ঘরের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রতি অসন্তুষ্ট, আমি এই ঘর কখনো রাখব না। তো এখানে আমাদের মেসেজ হচ্ছে যে বিষয়টি যে দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সরবময় জিনিস, দুনিয়ার মনোমুগ্ধকর জিনিস আমাদেরকে ধাবিত করবে, আমাদেরকে আকৃষ্ট করবে, আকর্ষণ করবে। তো তাই বলে আমরা সেদিকে ধাবিত হবে না। এখান থেকে এটাও বুঝতে হবে চাকচিকে ঘর বানানো বা সুন্দর মহল তৈরি করা এটা গুনাহের কাজ নয়। তবে এখানে উদ্দেশ্য হচ্ছে যে একজন মুমিন বান্দা আল্লাহ পাকের বান্দার জন্য করণীয় কি, সে কি দুনিয়ার লোভ লালসে থাকবে, দুনিয়ার চাকচিকেতে বিভোর থাকবে, না সে আল্লাহ পাকের আনুগত্যে বিভোর থাকবে।
যে ঘটনা শোনালেন এটা তো সাহাবীদের ঘটনা।
জি,
এই এই সেম ঘটনা যদি, অর্থাৎ সেম কাজটা যদি কোনো সাধারণ মানুষ দ্বারা হয়, বিশ্বাস কি আছে যে সে দুনিয়ার লোভে পড়ে যাবে না? কি মনে হয়?
অবশ্যই।
একজন সাহাবী আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, কেন? এই চাকচিক্যতার মধ্যে এটা আমাদের কাজ না,
না
এই সুন্দর মহল তৈরি করা আমাদের কাজ না, এটা একদিন বিরান মহল হয়ে যাবে, আমি চলে যাব, তো কেউ এটাকে আর দেখবে না, আর আমার এটা আমার জন্য, আমার আখিরাতের জন্য আরো খারাপ কিছু হতে পারে এই মহলটা, তাই না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এটা তরবিয়াত করলেন যে এই চাকচিক্যতা আমাদের কাজ না। যদি আমরা এমন কোনো কিছু লোভে পড়ে যাই, আমরা এটাই ভাবলাম যে থাকার জন্য তো কমপক্ষে একটা বাড়ি দরকার, একটা একটা বিল্ডিং দরকার, তো সেটাকে এমনভাবে চাকচিক্য করলাম, আল্লাহ না জানিয়ে যদি দুই বছর পাঁচ বছর পরে আমার মধ্যে লোভ চলে আসে যে আজ একটা বাড়ি করলাম, এটা তো গ্রামে হয়ে গেল, একটা শহরে বাড়ি দরকার, আচ্ছা শহরে করলাম, রাজধানীতে দরকার, রাজধানীতে করলাম, এরপর যদি এমন চিন্তা আসে বিদেশে দরকার, তো আমি কি করলাম, আমার এই লোভে 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 পুরো জিন্দগিটা আমি বরবাদ করে দিলাম, খারাপ করে দিলাম। এই জন্য চাকচিক্য একটা হচ্ছে প্রয়োজন, একটা হলো
প্রয়োজন,
প্রয়োজন প্রয়োজনটাকে কেউ কখনো আপনাকে বাধা দিবে না, না শরিয়াত বাধা দিবে, না ইসলাম বাধা দিবে, না মাওলানারা বাধা দিবে, কেউ বাধা দিবে না, যেটা আপনার প্রয়োজন। এখন কোনটা প্রয়োজন আর কোনটা আপনার লোভ সেটা একবার চেক করা দরকার আমাদের, কোনটা আমার প্রয়োজন আর কোনটা আমার লোভ, এটা যদি আমরা চেক করি তবে হয়তো বা বের হয়ে আসবে আপনার আমার আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে বাড়ি গাড়ি দালান কোঠা। হয়তো বা এমন মানুষ অনেক পাওয়া যাবে যে তার যে সম্পত্তি আছে এটা হয়তো আত্মীয় স্বজন জানে না, হয়তো আত্মীয় স্বজন জানে না, যারটা সেই জানে। একবার আপনি নিজেকে নিজে চেক করেন বা নিজের মনকে নিজে জিজ্ঞাসা করেন, আমার বর্তমানে যে সম্পত্তি আছে, যে যত অর্থ আছে, যত টাকা আছে, যত জায়গা আছে, বাড়ি গাড়ি আছে, এটা কি আমার প্রয়োজন ছিল, বা এটা আমার কি প্রয়োজন, নাকি শুধু লোভে পরে আমি নিয়েছি? জি জি জি,
প্রশ্ন করেছিলেন, বাবা আপনি কি বলেন, সবাই বলতেছে দুনিয়াতেও থাকতে হবে, আবার আপনারা বলতেছেন দুনিয়া আপনারা তো থাকতেছেন হ্যাঁ সুন্দর জায়গাতে, তো এটা কিভাবে সম্ভব বা আখিরাতকে? তো আমির আলোচনা লাস্ট একটা মেসেজ দিয়েছেন যে আসলে দুনিয়া আপনি টাকা ধন সম্পদ নেন সমস্যা নেই, তবে এভাবে নেন যেভাবে আপনার অন্তরে যেন দুনিয়া না ঢুকে। এটার উদাহরণ লাস্ট এভাবে দিয়েছে আমির আলোচনা যে দেখেন পানির উপরে যতক্ষণ নৌকা থাকে হ্যাঁ ততক্ষণ কিন্তু নৌকাটা সেফ থাকে, আর যখন পানিটা একটু ছিদ্র হলেও নৌকার ভিতরে ঢুকে যায় ওই নৌকাটা কি হয়ে যায়, ডুবে যায়,
ডুবে যায়,
সেফ থাকেন। তো আমরা দুনিয়াতে থাকবো নৌকার মতন, অর্থাৎ দুনিয়ার মধ্যে আমরা বসবাস করব। দেখেন ইমামে আজম আব্বা হানিফা উনি কোটিপতি ছিলেন না, অবশ্যই ছিলেন, সবকিছু ছিল, কিন্তু দুনিয়ার উপরে আমরা থাকবো যে, কিন্তু দুনিয়াটা অন্তরে ঢুকানো যাবে না। যদি অন্তরে বিন্দু পরিমাণ ঢুকে যায়, যেভাবে নৌকার মধ্যে যদি পানি বিন্দু পরিমাণ আস্তে আস্তে ঢুকে, ধ্বংস হয়ে যাবে,
ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা।
দুনিয়াটাও যদি অন্তরে ঢুকে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। তার মানে দুনিয়াতে থাকবো নৌকার মতো পানির মধ্যে যেভাবে থাকে, এইভাবে নিজেকে সেফটির সাথে বলে
যে মহান ব্যক্তির কথা উঠিয়েছেন না, শেষ টাইম, এত আলোচনা করার টাইম নেই আমি রসুনতের ব্যাপারে। আমি যখন সরাসরি করাচিতে গেলাম আমির হোসেনের দরবারে, তো এক পুরা অনেক পুরনো এক ইসলামী ভাই সাথে দেখা হলো, যিনি এখন বর্তমানে ফয়জানে মদিনার ইমাম জুনায়েদ মাদানী ভাই। ইনি আমাকে বললেন, একদম হেঁটে হেঁটে সব জায়গাগুলো দেখিয়েছেন আমিরুল সুন্নাত, এখন যেখানে ফয়জানে মদিনা ইন্টারন্যাশনাল মাদানী মার্কাজ, এই ফয়জানে মদিনার সামনের যে জায়গাটুকু এখনও আছে, ওখানে কিছু দোকানপাট হয়েছে এখন। তো জুনায়েদ ভাই আমাকে ওখানে নিয়ে গেলেন, বললেন আমি যখন সর্বপ্রথম আমার গ্রাম থেকে করাচিতে আসছি আমিরুল সুন্নাতের সাথে সাক্ষাৎ করতে, পীর সাহেবের সাথে সাক্ষাৎ করতে, ওই দিন আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এই রোডের পাশে, এখানে রোডের পাশে দেয়ালের সাথে হেলান দিয়ে আসর থেকে মাগরিব এখানে বসে বসে ইসলামীদের সাথে কথাবার্তা বলতেছিল, আমি এখানে এসে তার সাথে সাক্ষাৎ করছি। ওই দিন আমি শুনছি আমিরুল সুন্নাতের মুখে দোয়া করতেছেন, আল্লাহ এই জায়গাটা যদি দাওয়াত ইসলামী হয়ে যেত এখানে ফয়জানে মদিনা বানাতাম। কত বছর পুরানো কথা, আর কবে গিয়ে আল্লাহ তাবারক তাআলা তার ফলাফল দিয়েছেন। তো জুনায়েদ মাদানী ভাই বললেন, একটা দিন এই লোকের এমনও ছিল যে রাস্তার পাশে বসে বসে মানুষের সাথে মোলাকাত করত, সাক্ষাৎ করত, আর আমিরুল সুন্নাতের যেই ঘরে থাকতো ওই ঘরটা নিজের না, যেই ঘরে তিনি থাকতেন ওই ঘরটাও নিজের না, তার এক আত্মীয় তাকে থাকতে দিয়েছিলেন। ওই ঘরটা যে আত্মীয় থাকতে দিয়েছিলেন তারা এখনো তাদের আন্ডারেই আছে, আমি অন্য বাড়িতে থাকেন, ওই ঘরটা এখন পর্যন্ত তালা মারা, এভাবে ওভাবেই পড়া আছে। যদি কখনো আপনাদেরকে আল্লাহ নেয় ওই শহরে যান, আপনি দেখবেন যে কেমন ঘরের মধ্যে ছেলে মেয়েদেরকে নিয়ে আমির উচ্ছনাদ বসবাস করত, কেমন ঘরের মধ্যে, নিজের ঘর না তাও কোনো আত্মীয় তাকে থাকার জন্য দিয়েছিলেন সেই ঘরের মধ্যে থেকে, আজকে পুরো পৃথিবীতে কেমন সুন্দর দিন ইসলামের খেদমত করে যাচ্ছেন, পুরো পৃথিবীর মানুষ যাকে বাদশাহ মানে, পুরো পৃথিবীর মানুষ যাকে এক নামে চিনে, পুরো পৃথিবীর মানুষ যাকে সালাম করে, সেই ব্যক্তি কেমন ঘরে থেকে নিজের পরিবার পরিচালনা করেছেন এবং দিনের খেদমত করেছেন। ইখলাস, আন্তরিকতা, ভালোবাসার মহাব্বত আর আখেরাতের ফিকির মানুষকে অনেক কিছু করে দেয়, যা দুনিয়ার লোভ লালসা আর এই পরিত্যক্ত মহলে সেগুলো পাওয়া যায় না, আর থাকেও না, আর হৃদয়ের প্রশান্তিও নেই। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক তাআলা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আবার উপস্থিত হব, নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আশা রাখি আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমার মা বাবা সরওয়ার ভুলে যাবে রোজে মহাশর, ইয়া নবী আপনি ভুলিয়েন না মাদানী মদিনে ওয়ালে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা হো সালাম, শমা বাজ মে হেদায়ত পেলা হো সালাম, গৌসে আজম ইমাম তোকা, বন্নকা জলওয়ায়ে শানে কুদরত পেলা হো সালাম, ডাল দে কলবোঁ মে আজমতে মুস্তাফা সাইয়েদে আলা হযরত পেলা হো সালাম, ফয়জ সে জিনকে লা কো নামাজি বানে, ফয়জ সে জিনকে লা কো ইমাম মে সাজে, উস আমিরে আগলে সুন
جنت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام.
الصلاۃ والسلام علیک یا رسول اللہ, الصلاۃ والسلام علیک یا حبیب اللہ. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ. لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم.
تہجد اور فجر ربھا شچے جار رحمت پرنو پربھات ہوئے تار.